ওয়েলকাম ব্যাক, শুভ নববর্ষ আপনাদের সবাইকে। বাংলা নববর্ষ 433 এবং সবাই সারাদিন ধরে হয়তো উদযাপন করেছেন, এখন সন্ধ্যা এবং সন্ধ্যা মানে কি রাতই হয়ে গেছে। এবং আমি যতজনের কাছে খবর নিচ্ছি তার সবাই দেখছি যে বিভিন্ন জায়গায় কারো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাওয়ার কথা, কারো দাওয়াত খাওয়ার কথা, এরকম অবস্থা। বৈশাখ শুরু হয়ে গেছে, আবারও সেই দাপদাহ, এবং সেই সাথে হয়তো খুব দ্রুতই আমরা দেখতে পাবো কালবৈশাখী, তারপরে সেই বর্ষণ, আমের মুকুলের গন্ধ, সবকিছু মিলিয়ে বৈশাখ মাসটা খুব অদ্ভুত যায়। মানে কাঁচা আম থেকে শুরু করে সবকিছু খুবই অদ্ভুত হয়ে যায় বাংলাদেশের প্রকৃতি। তো আপনারা নিশ্চয়ই আনন্দে আছেন এবং আপনারা নিশ্চয়ই বছরের প্রথম দিনটা খুব আনন্দেই কাটাচ্ছেন আপনজনের সাথে, পরিবারের সাথে, পরিবারের সবার সাথে। আপনার জন্য, আপনার পরিবারের সবার জন্য অনেক 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 শুভকামনা। সুন্দর হোক আপনাদের প্রতিটি, আপনাদের প্রতিটা দিন সুন্দর হোক, আপনাদের নতুন বছরের প্রতিটি মুহূর্ত। এবং পুরনো বছরের যা কিছু ভয়, যা কিছু দুঃখ, যা কিছু ভয়, সবকিছু জমা থাকুক কোনো এক জায়গায়। এবং যা ভয়টুকু অবশ্য অবশ্যই ভয়ের রাজ্যে আপনি রেখে আসতে পারেন এবং সেখান থেকে পেতে পারেন নির্মল আনন্দ। আমাদেরকে যদি আপনারা কোনো ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, rasul.bhut@gmail.com। আমরা ধন্যবাদ জানাতে চাই, নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই তাদেরকে যারা রেগুলার আমাদের ঘটনা পাঠান, সবার আগে যারা আমাদের শোনেন। এবং আমরা জানি যে নববর্ষ বা এরকম উপলক্ষে আমাদের অনেকেই নতুন নতুন অনেকেই আমাদের সাথে এসে যুক্ত হন, আমাদেরকে ভালোবাসা জানান এবং আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। আমি আমাদের পুরো টিমকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে একসময় ছিলেন এখন নেই, তাদের সবাইকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। এবং এই ঘটনাটি আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলবারে আমরা ঘটনা শোনাই এবং আমাদের গেস্ট উপস্থিত থাকেন স্টুডিওতে। সবকিছু মিলিয়ে একটা চমৎকার স্টোরি, আপনাদের একটা চমৎকার এপিসোড আপনাদের উপহার দেওয়ার ইচ্ছা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি। আজকের এপিসোডের নাম থানার ঘাটে ভয়। আমার কথা হচ্ছে যে একটি থানা, থানা নিয়ে অনেকেরই ভালো লাগাও আছে, অনেকের আতঙ্ক আছে, সবকিছুই হতে পারে। এবং এই যে থানা, এই থানার সাথে সংলগ্ন যে ঘাট, সেই ঘাটে গিয়ে কি বিপদে পড়েছিলেন একজন, সেই বিষয়ে শুনবেন, আরো কিছু ঘটনা শুনবেন। আমাদের সঙ্গে থাকবেন আজকে অতিথি হিসেবে ফাহিম আহমেদ, তিনিও ঘটনা শেয়ার করবেন, তার ঘটনা আমরা শুনব। আশা করছি পরবর্তী এক ঘন্টা চমৎকার কাটবে আমাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ আবু রায়হান, আমার বাসা হচ্ছে জামালপুর পৌরসভায়। প্রাইভেসির জন্য আমি আমার এলাকার নাম উল্লেখ করছি না। তো একটা কথা না বললেই নয় যে আমি ভূত ডট কম শুনি 2021 থেকে। তখন থেকেই আমি ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই ভাবছিলাম ভূত ডট কম এ নিজের চোখে দেখা একটা ঘটনা শেয়ার করব। তো আজ একটু সময় বের করে লিখতে বসে গেলাম আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটা কালো জাদুর কালো অধ্যায়, যে ঘটনার সূত্রপাত একটা মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। জানি না কতটুকু সাজিয়ে গুছিয়ে লিখতে পারব, আর আগেই বলে দিচ্ছি বানানে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আর একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমি চাই এই ঘটনাটি আপনি পড়ে শোনান, কারণ স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করা সম্ভব না, আপনার মুখেই ঘটনা শুনতে ভালো লাগে। এখানে একটা কথা বলে নেই, আব্বু একটা মহিলা মাদ্রাসা দেবে এবং এই কথাটা যখন আমাদের পরিবারের সবাই জানতে পারে, তখন আম্মুর পরিবার থেকে কয়েকটি অতি সুপরিচিত মুখ এই কাজে বাধা দেয়। এমনকি মাদ্রাসার জন্য যে নতুন দেয়ালটা তৈরি করা হয়েছিল, তারা সেটা ভেঙে ফেলার জন্য রীতিমতো আঘাত করে, কিন্তু তারা এই কাজে সক্ষম হয় না। তখন তারা এই কাজে সক্ষম না হতে পেরে বেছে নেয় সেই কালো জাদুর পথ। আরেকটা কথা বলে নেই, আমাদের একটা আগর গাছ ছিল, যেটা দিয়ে আগরবাতি এবং সুগন্ধিময় আতর তৈরি করা হতো। তো আর কোনো অতিরিক্ত কথা না বলে চলে যাচ্ছি ঘটনায়। সালটা 2013 নভেম্বর মাস। আব্বু চাইলেন একটা মহিলা মাদ্রাসা দিতে, কারণ আমাদের বাসার আশেপাশে অত্র পাঁচ এলাকার মধ্যে ছেলে মাদ্রাসা ছিল বটে, কিন্তু কোন মহিলা মাদ্রাসা ছিল না। তো যেই ভাবা সেই কাজ, মাদ্রাসা দেয়া হল এবং যথাযথভাবে 2014 সাল থেকে ক্লাস শুরু হল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক বিকেলে দেখতে পাই আমাদের আগর গাছের ওই দিকটায় দুজন লোক কি যেন করছে। তাদের মধ্য হতে একজনকে আমি চিনি, কিন্তু আরেকজনকে চিনি না এবং তাকে কখনো দেখিনি। তো আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নেই এবং বাসায় চলে আসি, কাউকে কিছু বলি না। এটা দেখার কয়েকদিন পর থেকে আমি এবং আমার পরিবারের কয়েকজন হঠাৎ করে আব্বুর পরিবর্তন লক্ষ্য করি। যেমন রাতে ঘুমের ঘোরে কান্না করা, হাসা, আর আব্বুকে সকালে কান্না এবং হাসার ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তর আসত তিনি কিছু জানেন না। আর সবসময় আব্বু আগর গাছের দিকে তাকিয়ে থাকতেন। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতেন, তিনি এখন আর নামাজ পড়তে চান না। সাথে সাথে আরেকটা বিষয় লক্ষ্য করি, আব্বু হঠাৎ করে জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান এবং মুখ দিয়ে ফেনা বের হয়। আবার কিছুক্ষণ পরে একাই ঠিক হয়ে যায়। হঠাৎ এমন পরিবর্তন দেখে আমরা সবাই ভেঙে পড়ি। তো এরকম ভাবেই চলতে থাকে। আব্বুর শরীরে স্যালাইন পুশ করা হয়, ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলেন শরীরে প্রেশার কমে গেছে, শরীর অত্যন্ত দুর্বল। ওষুধ দিয়ে দিচ্ছেন তিনি, চিন্তার কোনো কারণ নেই, অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আব্বুকে কয়েকদিন সেই ওষুধ খাওয়ানো হয়, কিন্তু সুস্থতার কোনো নামগন্ধ নেই, বরং তার অসুস্থতা আরো বাড়ে। আব্বুর এই অবস্থা দেখে আমাদের কাছের অনেক আত্মীয় স্বজন এবং আব্বুর অনেক বন্ধু বান্ধব আব্বুকে দেখতে আসেন। তো একদিন এক আন্টি আসেন কিছু কলা নিয়ে আব্বুকে দেখতে। আব্বু খাটে শোয়া ছিলেন, আমরা সবাই তখন সেই রুমে উপস্থিত এবং আন্টিও সেই রুমে প্রবেশ করলেন। যখন আব্বু আন্টির হাতে থাকা কলাগুলো দেখতে পান, তখন তিনি খাট থেকে লাফ দিয়ে আন্টির কাছ থেকে কলাগুলো নিয়ে পাগলের মতো খাওয়া শুরু করেন এবং দেখে মনে হয় অনেক দিন তিনি কিছু খান না। এটা দেখে সেখানে উপস্থিত আমরা সবাই অবাক হয়ে যাই আর আম্মু ডুব করে কেঁদে ওঠে। 8-9 দিন আগেও যে মানুষটা ভালো ছিল, সবার সাথে হাসি মুখে কথা বলত, সেই মানুষটার হঠাৎই পরিণতি কেন? এই দিনটা আমাদের এভাবেই কেটে যায়। তার কয়েকদিন পরের কথা, এক আঙ্কেল এক বিকেলে আসেন দেখা করতে। বলে রাখা ভালো, আঙ্কেলটা ছিল আব্বুর বন্ধু, তারা ছাত্র জামানায় একসাথে পড়ালেখা করেছেন। আঙ্কেলটা কবিরাজও ছিলেন, জিন পালতেন। তো আঙ্কেল আসেন আব্বুর সাথে দেখা করতে। দুর্ভাগ্যজনকভাবে আব্বু তখন ঘুমাচ্ছিলেন। আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল আব্বু তখন ঘুমাচ্ছেন। উত্তরে আঙ্কেল বলেন, সমস্যা নেই, আমি শুধু তোমার আব্বুকে দেখেই চলে যাব। তারপর আর কি করার, আঙ্কেলকে আব্বুর রুমে নিয়ে যাই। আঙ্কেল আব্বুকে দেখা মাত্রই চোখ বড় বড় করে কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে থাকেন। তারপর ঘর থেকে বেরিয়ে এসে যাওয়ার সময় ভাইকে বলে যান, তুমি আজ এশার নামাজ মসজিদে পড়বে, আমার সাথে দেখা করবে, কথা আছে। ভাই বলেন, আচ্ছা সমস্যা নেই, আসব। দিনটা ছিল মেঘলা আর মাগরিবের পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আর ভাইয়া দুটো ছাতা নিয়ে এবং দুটো লাইট নিয়ে বেরিয়ে পড়ি মসজিদের উদ্দেশ্যে। মাঝপথে বৃষ্টি নামে। এই বৃষ্টি ভেজা শুনশান রাস্তায় শুধু আমি আর ভাইয়া। যারা গ্রামে থাকেন তারা ভালোভাবেই জানেন মাগরিবের পর গ্রামগঞ্জ কেমন শুনশান নীরব হয়ে যায়। আর আমি যে ঘটনাটি বলছি সে ঘটনাটি ঘটেছে প্রায় 12 বছর আগে। তখন রাস্তায় ভিড় এমনিতেই কম ছিল। যাই হোক, একটা বিষয় খেয়াল করি, জানি না এটা মনের ভুল ছিল কিনা, জমি থাকা পানিতে পা ফেললে যেমন ঝুমঝুম শব্দ হয়, ঠিক তেমনি শব্দ আমরা পেছন পেছন শুনতে পাই। আর ভাইয়া ছিল আমার সামনে, আমি ছিলাম তার পেছনে। তো আমি ভাইয়াকে ডেকে বিষয়টা বলি। ভাইয়া বলেন, ওসব কিছু না, মনের ভুল, তুই হাঁটতে থাক। এরপর আমি ভাইয়ার সাথে হাঁটি এবং কোনো শব্দ শুনতে পাই না। খুব দ্রুত আমরা মসজিদে গিয়ে উঠি, জামাতে এশার নামাজ আদায় করি এবং বাকি নামাজের শেষে সবাই চলে যায়। শুধু মসজিদে থাকি আমি, আমার ভাই আর ওই হুজুর আঙ্কেল। হুজুরের নামাজ শেষ হতে একটু দেরি হওয়ায় আমরা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর হুজুর আমাদের ডাক দেন। আমরা হুজুরের সামনে বসার পর হুজুর বলা শুরু করলেন, দেখো বাবা, আমার মনে হয় তোমার আব্বুর এই সমস্যাটা স্বাভাবিক কোনো সমস্যা না, এর পেছনে কোনো কালো শক্তির হাত আছে। তিনি আমাদেরকে আব্বুর সম্পর্কে আরো কিছু বলেন এবং সবশেষে কিছু জিনিস কিনতে বলেন এবং আরো বলেন, আমি আগামীকাল মাগরিবের নামাজের পর তোমাদের বাসায় আসব এবং জিন হাজির করব আর তোমার আব্বুকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে রাখবে। তারপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি এবং আম্মুকে সব খুলে বলি। রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এই জন্য যে আমি আগামীকাল নিজের চোখে জিন হাজির দেখব। তো হুজুর যা কিনতে বলেছিলেন সব বাজার থেকে আমরা দুপুরেই কিনে নিয়ে আসি। জিনের জন্য হুজুর রসমালাই কিনতে বলেছিলেন, সেটাও কেনা হয়। মাগরিবের পর আব্বুকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে এবং শরীরে সুগন্ধি মাখিয়ে হুজুরের কথা মতো একটি পরিষ্কার রুমের ফ্লোরে বসিয়ে দেয়া হয়। তার কিছুক্ষণ পরে হুজুর চলে আসেন এবং তার সাথে একজন মুরব্বী আসেন। লোকটার কোন দাড়ি ছিল না, সে ছিল তুলারাশির, এটা পরে জানতে পারি। তো হুজুর সরাসরি এই লোককে রুমে নিয়ে যান এবং সেই রুমটায় যেখানে আব্বু বসেছিলেন তাদের পেছনে আমিও যাই। এই ফাঁকে আমি একটি বিষয় খেয়াল করি যে আব্বুকে যখন কাপড় পরানো হল, গায়ে সুগন্ধি মাখানো হল, তাকে ফ্লোরে বসানো হল, এই সময়গুলোর মধ্যে আব্বু এক মুহূর্তের জন্য চোখ খোলেননি, সবসময় চোখ বন্ধ ছিল। কিন্তু যখনই হুজুর সেই রুমে প্রবেশ করলেন তখনই আব্বু চোখ খুলে হুজুরের দিকে তাকালেন। হুজুর এবং সেই লোক রুমে প্রবেশ করে সরাসরি ফ্লোরে আব্বুর পাশে গিয়ে বসেন এবং আমাকে একটা বটিদা আর বাজার থেকে কিনে নিয়ে আসা রসমালাই এবং আগরবাতি ও পানি সহ একটা কাচের গ্লাস আনতে বললেন। কিছুক্ষণের মধ্যেই আমি সমস্ত জিনিস নিয়ে হাজির। তারপর হুজুর জিন হাজির করা শুরু করেন। প্রথমে তিনি সেই দাঁটা দিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং তুলারাশির লোকটাকে সেই বৃত্তের মাঝখানে বসানো হয়। লোকটি তার দুই হাত মুষ্টিবদ্ধ করে দুই উরুর ওপরে রাখেন। জ্বালানো হয় বাজার থেকে কিনে আনা সেই আগরবাতিগুলো। মুহূর্তের মধ্যেই রুমটা আগরবাতির ধোঁয়ায় ভরে যায়, ছড়িয়ে পড়ে সুগন্ধ। লোকটির শরীরে সুগন্ধ মাখানো হয়। তারপর হুজুর পড়তে শুরু করেন জিন হাজির করা সেই বিশেষ দোয়া। হুজুর সেই দোয়া একবার পড়ছেন আর লোকটির শরীরে ফুঁ দিচ্ছেন। এরকম ভাবে কয়েকবার করার পর হঠাৎ লোকটা নরম গলায় সালাম দিয়ে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? বোধ রাখা ভালো, এইটা ছিল হুজুরের পালিত জিন। হুজুর বলেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাকে এখানে ডেকেছি এই রোগীর সম্পর্কে কিছু জানার জন্য। এই রোগীটা কিছুদিন যাবত খুব অসুস্থ, দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে আর সে মাঝে মাঝে কাঁদে, হাসে এবং হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। এগুলোর কারণ কি? জিটি বলতে শুরু করলেন, এই বাসায় সবার উপরে কালো জাদু করা হয়েছে, বিশেষ করে এই রোগীকে মরণ বান দেয়া হয়েছে, আগর গাছের সাথে সেই মরণ বান। তারপর হুজুর জিনকে জিজ্ঞেস করলেন, কিসের জন্য এদের উপরে এরকম বান মারা হল? জিনটি আবার বলতে শুরু করল, এদের উপর মোট চারটি বান মারা হয়েছে। প্রথমত আগর গাছের নিচে, ১৩ মসজিদের মাটি এবং তিন নদীর পানি আরো কিছু জিনিসপত্র ব্যবহার করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। উদ্দেশ্য, এই গাছটি মারা যাবে, তারপর সাথে সাথে এই রোগীটিও মারা যাবে। দ্বিতীয় যে বানটি মারা হয়েছে, কিছু পড়া মাটি এদের বাসার উপরে ছিটিয়ে দেয়া হয়েছে। যদি সেদিন বৃষ্টি হতো তাহলে এই বানটা নষ্ট হয়ে যেত, কিন্তু সেদিন রোদ থাকার কারণে বানটির প্রভাব বৃদ্ধি পায়। তৃতীয় যে বানটি মারা হয়েছে সেটা উঠোনের ঠিক মাঝখানে একটা তাবিজ পুঁতে। চতুর্থ যে বানটি মারা হয়েছে তাদের মহিলা মাদ্রাসার প্রবেশ পথের দুই দরজার উপর দুইটি তাবিজ বাঁধা আছে, উদ্দেশ্য ছাত্রীরা মাদ্রাসায় যেন না থাকতে পারে। আর একটা কথা, এগুলো সব করা হয়েছে জিন দিয়ে, শুধু আগর গাছের সেই বানটা করা হয়েছে মানুষ দিয়ে। এবং এগুলো করার প্রধান উদ্দেশ্য হল মহিলা মাদ্রাসাকে বন্ধ করিয়ে দেয়া। এতটুকু বলে তিনি চুপ করেন। আর এতটুকু শুনে আমার এবং ভাইয়ের বুঝতে বাকি রইল না যে এই কালো জাদুর পেছনে কার হাত আছে। তো হুজুর আবার জিজ্ঞেস করলেন যে এইগুলো কিভাবে কাটানো যাবে। উত্তরে জিনটি বলতে শুরু করল, আগর গাছের সঙ্গে একটা কাঁটা আছে, সেটা তুলে ফেলতে হবে। আগর গাছের নিচে এক হাত পরিমাণ গর্ত খুঁড়ে সেই মাটিগুলো একত্র করতে হবে এবং সেই কাঁটাটা সহ দূর নদীতে ফেলে দিতে হবে। আর তাদের উঠোনের ঠিক মাঝখানে এক হাত গর্ত করে মাটি সরিয়ে যা পাওয়া যাবে সেটা নদীতে ফেলতে হবে। প্রবেশ পথের দুই দরজার দুই তাবিজকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আজ রাতে কোনো এক জায়গায় এক গ্লাস পানি রেখে দিতে হবে এবং সেটি সে নিয়ে যাবে। সেই এক গ্লাস পানির অর্ধেকটা একটা বালতির পানির সাথে মিশিয়ে টানা সাত দিন আগর গাছের নিচে দিতে হবে এবং সেই উঠোনের মাঝখানের গর্তেও দিতে হবে। গ্লাসের বাকি অর্ধেকটা পানি রোগীকে ৪০ দিন খাওয়াতে হবে এবং এরপরে তিনি বলেন, আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা ৪০ দিন প্রত্যেক ফজরের নামাজের পর করতে হবে এবং রোগীকে মাথা থেকে পা পর্যন্ত ফুঁ দিয়ে দিতে হবে। আমলটা হল এক নিঃশ্বাসে সাতবার সুরা ফাতিহা পড়তে হবে, চার নিঃশ্বাসে চার কুল পড়তে হবে এবং আশা করা যায় এগুলো করতে পারলে আল্লাহর রহমতে অতি দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। জিনটি হুজুরকে উদ্দেশ্য করে বলল, হুজুর আপনি এই রোগীকে একটি শরীর বন্ধ তাবিজ দেন। হুজুর বললেন, আচ্ছা আমি দিয়ে দিব। হুজুর জিনকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা এই কালো জাদুটা কে করেছে বলা যাবে কি? উত্তরে সে বলল, না এটা বলা যাবে না, কিন্তু এতটুকু বলতে পারি যে এই কাজটা যে করেছে সে রোগীর খুব পরিচিত। তারপর জিনকে রসমালাই খাওয়ানো হয় এবং জিনকে বিদায় জানানো হয়। তারপর সেই হুজুরটাও আব্বুকে একটা তাবিজ দিয়ে চলে যান আর যাওয়ার সময় আমাদের বলে যান জিনটা যা যা বলল ঠিক সেইভাবে কাজ করতে। যেভাবে জিনটা বলেছিল ঠিক সেইভাবে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করি, যার ফলে ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে ওঠে। আমি জানি না এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমি এই ঘটনাটি নিজের চোখে দেখেছি এবং আমার কাছে ভয়ঙ্কর লেগেছে। আব্বু ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ, এবং আমাদের মহিলা মাদ্রাসাটাও ভালোভাবে চলছে। ভূত.কম এ পাঠানো এটা আমার প্রথম ঘটনা, জানি না ঠিকভাবে লিখতে পেরেছি কিনা, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তাঁর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লাবণী। আমার বাড়ি খুলনা জেলার পাইকাসা থানা এবং এটা একটা পৌরসভা। আমি একেবারে পৌরসভার মেইন পয়েন্টে থাকি, মানে আমার বাড়িটা একেবারে প্রপারে। এসব জিনিস আমি নিজ চোখে দেখিনি, ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। ৯০ দশকের ঘটনা, এটা মূলত আমার আব্বুর সাথে ঘটে। তারপর ঘটনাটা বাসার সবাই জানতে পারে, দেখতে পায়। তখনকার দিনে ইলেকট্রিসিটি ঠিকই ছিল, কিন্তু না থাকার মতোই, মানে মনে হতো একটু যেন ছুঁয়ে যেত, খালি অজুহাত খুঁজতে চলে যাওয়ার। শুক্রবারে ব্যাটারি ভাড়া করে আমরা আলিফ লায়লা দেখতাম, যাতে মিস না হয়। তখন আমরা তিন বোন ছিলাম, এখন চার। আমি সবার বড়, আমার দাদা দাদির খুবই আদরের। যাই হোক, ঘটনায় আসি। দিনটা কিবার ছিল আমার মনে নেই। রাতে আমরা খাওয়া দাওয়া করে শুতে যাব, দেখি কারেন্টটা চলে গেল। আমরা তখন এক পালঙ্কে শুতাম, আব্বু আম্মু আমরা তিন বোন। আম্মু হাত পাখাটা দিয়ে বাতাস করছেন, ৯:৩০ বাজে, কারেন্ট কখন আসবে আল্লাহই ভালো জানেন। তাই আব্বু উঠে যাচ্ছেন আর বলছেন, না এই গরমে কি শোয়া যায়? আমি থানার ঘাটে গেলাম, কারেন্ট আসলে আসব বলে বাড়ির গেটটা খুলে তিনি চলে যান। এখানে একটু বলে রাখি, আমাদের বাড়ির সামনে ছিল কপোতাক্ষ নদী, বেশ বড় সেই সময়, এখন মরে গেছে। আর আমাদের বাড়ির গেটে দাঁড়ালে থানা দেখা যায়, আর থানা থেকে সরকারিভাবে ঘাট করা আছে নদীতে। তারা মাঝে মাঝে নদীতে আসামি ধরতে যেত, গরমে নদীর ঘাটে বসে আড্ডা দিত, বিচার সালিশ বৈঠক সবই ঘাটেই হতো। তখনকার মানুষ থানাকে ভয় পেত অনেক, তাই যত টাকা লাগে লাগুক ব্যাপারটা ঘাটে বসেই মেটানোর চেষ্টা করত। ওই ঘাটকে থানার ঘাট বললে এখনো মানুষ চিনতে পারে, আর ঘাটে বসলে বাতাসে আপনার ঘুম চলে আসবে। তো যাই হোক, মূল কথায় আসি। আব্বু বলল, আমি থানার ঘাটে গেলাম বলে চলে গেল। আব্বুর কিছু ক্লোজ ফ্রেন্ডের মতো ছিল কজন দারোগা আঙ্কেল, তারা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বলল, না কারেন্ট আর আজকে আসবে না, যাই ভাই বাসায় যাই, না হলে আজকে আর বাসায় ঢুকতে দেবে না। আব্বু বলল, তোরা যা, আমি একটু পরে যাই। এই বলে আব্বু ঘাটে আকাশের দিকে মুখ করে শুয়ে সিগারেট টানছিল। বলে রাখি, আব্বু তখন সিগারেট খেত। বন্ধুদের সিগারেট খাওয়ানোর পর ওই প্যাকেটের লাস্ট একটা সিগারেট ছিল যেটা আব্বু টানছিল এবং খালি প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তখন আনুমানিক আড়াইটা বাজে। হঠাৎ আব্বুর নাম ধরে কেউ ডাকল, বাবলু, এই বাবলু। আব্বু মনে করল মনের ভুল, পরে আবার কাছে এসে বলল, হ্যাঁ বাবলু, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, ফাঁকাই পাই না, কেউ না কেউ আছে তোর সাথে। আব্বু দেখল লোকটার বয়স 60-65 হবে, শরীরের অর্ধেকটা ছালা দিয়ে ঢাকা, গায়ে কিছু পরেনি, বুক পর্যন্ত দাড়ি সাদা, মাথা উস্কো খুস্কো। চাঁদনি রাত থাকায় আব্বু স্পষ্ট দেখতে পাচ্ছিল সব। এগিয়ে গিয়ে বলল, আমার একটা সিগারেট দে। আব্বু বলল, আমার কাছে কোনো সিগারেট নেই বাবা, শেষ একটা ছিল আমি খেলাম। বলে আব্বু দেখালো, সিগারেট ফেলে দিয়েছিল, তার আগুন নিভু নিভু করছে। সে রেগে গিয়ে বলল, আমাকে পাগল বলে দিবি না, মিথ্যা বলছিস, তোর কাছে নতুন একটা প্যাকেট আছে। সত্যিই আব্বুর কাছে সিগারেট ছিল না, তাই বলল, বিশ্বাস করো বাপ, ওই যে প্যাকেটটাও ফেলে দিয়েছি, শেষটাও আমার খাওয়া হয়ে গেছে। তখন লোকটা বলল, কই দেখা তো সিগারেট আছে কিনা। আব্বু তখন একটু বিরক্ত হয়ে নিচ থেকে প্যাকেটটা তুলে দেখাতে যাবে, ওমা, এক প্যাকেট নতুন সিগারেট। আব্বু দিব্যি মনে আছে এখানেই ফেলেছিল প্যাকেটটা, কিন্তু এটা তো একদম নতুন, কিরে দিবি না বলে মিথ্যে বলছিলি। আব্বুর হুঁশ ফিরল লোকটির কথায়, বলল, হ্যাঁ হ্যাঁ এই নেন। লোকটি তখন মৃদু হেসে বললেন, আমি খাবো না, চল নদীর তীরে যাই, নদীর বুকে চাঁদের আলোয় ঢেউগুলো কত সুন্দর দেখায় তাই না। আব্বু বলল, হুম। তখন তিনি বলতে লাগলেন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোর সাথে কথা বলবো বলে, কিন্তু তুই কোনো না কোনো কাজে লেগে আছিস। নদীর পাড়ে মাটির দলা ছোট ছোট করে নদীতে ছুঁড়ে ফেলছেন আর কথা বলছেন আব্বুর সাথে। আব্বু দেখছেন ওগুলো ছোট ছোট আলো হয়ে নদীতে পড়ছে। আব্বু ধীরে ধীরে বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ নন। এবার তিনি উঠলেন, কিরে চল তোর বাসায় যাব, সময় খুবই কম। আব্বু কি ভাবল, নিয়ে আসলো বাড়িতে। উনি বাড়িতে ঢুকে আমাদের বারান্দায় আসন দিয়ে বসে পড়লেন আর বললেন, তোর বউকে ডাক তাড়াতাড়ি, আমার খিদে লেগেছে। আব্বু কিছু না বুঝতে পেরে ডাকল, হ্যাঁ রিনা, রিনা ওঠো, দেখো বারান্দায় কে এসেছে। আম্মু তো উঠে খুব রেগে গেল, একে তো ইলেকট্রিসিটি নাই, মাত্র ঘুমটা এসেছিল আর এখনই ডাকতে হলো, কি হয়েছে? আব্বু বলল, চুপ, বেশি কথা বলো না, শুনতে পেলে রাগ করবে হয়তো। আম্মু তখন আস্তে আস্তে বলল, কেন, কে এসেছে? আব্বু সংক্ষিপ্তভাবে বলল। তখন আম্মুর শুনে গা কাঁপতে শুরু করল। ঠিক সেই সময় ডাক পড়ল, কি রে মা, তোর ছেলেকে কটা খেতে দিবি না? আব্বু আম্মু এটা শুনে বাইরে বের হয়ে এলেন। আম্মু বলল, বাবা ভাত আছে কিন্তু তরকারি যে নেই। তখন লোকটি বলল, তাই দে। আম্মু তাড়াতাড়ি শুধু ভাত এনে দিল। দুজন অবাক হয়ে দেখল ভাতের প্লেটটা ডান হাত দিয়ে নিয়ে বাপাশ থেকে জাস্ট ঘুরিয়ে আনল। অবাক করা বিষয় হল প্লেটে গরম গরম দুই পিস মাংস, যেন মাত্র কেউ চুলা থেকে উঠিয়ে এনেছে। আম্মুর শরীর কাঁপছিল। ভাত এক দুই লোকমা মেখে খেল আর বলল, এই নে, তোর তো অনেক হাঁস মুরগি আছে, তাদের দে। আশ্চর্য, উনি জানলেন কিভাবে আমার মায়ের হাঁস মুরগির কথা? আব্বু তখন শিওর হল এ সাধারণ কেউ নয়। তখন আব্বু তাকে বলল, বাবা চলেন আপনাকে গোসল করিয়ে আনি। একটু বলে রাখি, আব্বু আবার পাগলদের খুব ভালোবাসতেন। সে বলল, হ্যাঁ আমি জানি তুই পাগলদের খুব ভালোবাসিস। আব্বু আর সময় নষ্ট না করে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকল আর আম্মুকে বলল সাবান আনতে। শোকেস থেকে আম্মু একটা নতুন লুঙ্গি বের করে দিলেন। আব্বু তাকে সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে বাইরে আনল। অমনি লোকটি আম্মুকে ডাকলেন, মা এদিকে আয় তো। আম্মু ভয় ভয়ে গেলেন। তখন তিনি তার নিজের মাথা থেকে হাত ঘষে আম্মুর মাথায় রাখলেন, যেমন মাথায় কেউ তেল দেয় ঠিক ওইভাবে। আশ্চর্য, আম্মুর মাথায় তেল পেয়ে পড়ছে আর কি ঘ্রাণ সেই তেলের, অমন ঘ্রাণ জীবনে আম্মু কোথাও পাননি। কিন্তু কথা হল, আব্বু তো নিজ হাতে তার গায়ে মাথায় সাবান দিয়েছিল, তাহলে তেল? লোকটি বলল, তোর তো মাথা জ্বালা করে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আব্বুকে বলল, তোর বাড়ির সীমানা আমাকে দেখা। আব্বু তখন হাত দিয়ে ইশারা করে দেখাতে লাগলেন। লোকটি বলল, ও বুঝেছি, এখান থেকে এই পর্যন্ত। এরপর আম্মুকে বলল, তুই আমার কাছে কিছু একটা চা, জলদি, সময় বেশি নেই। আম্মুর মুখ থেকে একটা কথাও ভয়ে বের হচ্ছিল না, বারবার বলছিল, কি লাগবে তাড়াতাড়ি বল। কেউ কিছু চাইতে পারছিল না। এসব দেখে উঠোনের মাটি তুলে হাত মুঠো করে মেললেন, সাদা, একেবারে সাদা একটা পাথর। আম্মুকে বলেছিলেন, এটা কখনো হারাবি না, আর আমি 27 রমজানের রাতে আবার আসব, আমার কথা কাউকে বলবি না। ওই দিন মসজিদে থাকবি, ওখানে দেখা হবে। তোর মেয়েদের তাড়াতাড়ি ডাক, আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে যাই। তখন আমাদের ডাকলো, এক প্রকার টেনে তুলল। আমরা সারি সারি করে বসলাম। আমি তো ঘুমে মুখটাও দেখতে পাচ্ছিলাম না। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, এদের কোনো কাজ কখনো আটকাবে না, আর খবরদার, আমি যে এসেছি এই কথা কাউকে বলবি না, ক্ষতি হয়ে যাবে। বাবলু, তুই তো পেটে কথা রাখতে পারিস না, বারবার বলছি ক্ষতি হয়ে যাবে, একটা কাগজ দে, আমি তোকে কিছু লিখে দেই। আব্বুর ডায়েরি লেখার শখ বরাবরের, সেটা বের করে আনল, আর তাতে দুই লাইন আরবিতে কি যেন লিখে দিয়েছিল। মসজিদের হুজুরকে দেখালে তিনি বলেছিলেন, এটা মানুষের লেখা নয়, জিনের। আর হ্যাঁ, আমার আব্বুর দেয়া লুঙ্গির কোমর থেকে কিছু টাকা বের করে দিল যাওয়ার সময়। তোর বড় মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছিল না, এই নে খাওয়াস। আব্বু তো অবাক, আব্বুর দেয়া লুঙ্গি থেকে টাকা বের করে আনল। সে বলল, ভালো থাক তোরা, আমি সবে কদরের রাতে মসজিদে তোর সাথে দেখা করব, কাউকে কিছু বলবি না। এই বলে আমাদের গেট থেকে বেরিয়ে গেল। আব্বু টাকাটা পকেটে রেখে যেই তাকালো, কোথাও কেউ নেই, সোজা রাস্তা খুব জোরে হাঁটলে নজরের ভেতরেই থাকার কথা, কিন্তু তিনি কোথাও নেই। চাঁদনি রাত, তাই সবকিছু দিনের আলোর মতোই দেখা যাচ্ছিল, একেবারে ভ্যানিশ। আজও আমি জানি না ওটা কে ছিল, কে ছিলেন উনি, কিছু রহস্য রহস্যই থেকে গেল। আপনার গল্প আমি অনেক বছর ধরে শুনেছি, মায়ের কাছে মারও খেয়েছি। তখন তো ফোনে রাত 12টার সময় শুনতাম ভোতাসাম, এয়ারফোন দিয়ে উঁচু করে শুনতাম। আমার ভয় লাগলে মা বাবার মাঝখানে শুয়ে পড়তাম। অনেক মার খেয়েছি, ভালো লাগলে পড়ে শোনাবেন, এটা আমার প্রথম ঘটনা, ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। হ্যাঁ, খুবই অদ্ভুত একটা ঘটনা, এবং পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনাই ঘটে, সব রহস্যের সমাধান সবাই করতে পারে না, আমি তো একেবারেই পারি না। এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা, আশা করছি নতুন বছরটা চমৎকার যাচ্ছে। আমাদের সঙ্গে আছেন ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা, আশা করছি নতুন বছরটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আপনার।
জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনার ঘটনায় যাই। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে, এবং নববর্ষের এই ব্যস্ততম দিনে, এই ছুটির দিনে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমাদের লিসেনারদের সবার পক্ষ থেকে। চলুন আপনার ঘটনা শুনে আসি।
জি ভাইয়া, তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম আহমেদ, আমার বাসা হচ্ছে বগুড়া। তো আজকে যে ঘটনা, এটা আমার বাবার থেকে শোনা। তো আমি শুরু করি, এটা হচ্ছে বগুড়া, আমাদের এখানে একটা নুরুইলের বিল আছে, এটাকে নুরুইলের বিল নামে বিখ্যাত, আপনি যদি নেটে
আমি এরকম জায়গা রিলেটেড ঘটনা খুবই পছন্দ করি, আমার ধারণা যে যারা শুনছেন তারাও পছন্দ করবেন। চলুন শুরু করা যাক।
জি ভাই, প্রথমে একটা কথা বলে নিই, বিশ্বাস করা বা না করা এটা দর্শকের ব্যাপার, কিন্তু রাসেল ভাই সবসময় একটা কথা বলে যে যার সাথে ঘটে সেই বুঝতে পারে ঘটনার সত্যতা। যাই হোক, আমি কথা না বলে ঘটনায় চলে যাই। তো সময়কাল ছিল 2022-23, তখন বর্ষাকাল আর কি। বৃষ্টি হচ্ছে, রাতের বেলা বৃষ্টি হয়, ঝোড়ো ঝোড়ো বৃষ্টি, এবং একটু পরপর আকাশে মেঘের ডাক। তো সব মিলিয়ে একটু ভীতিকর একটা অবস্থা। তার ভিতরে তো গ্রামে ইলেকট্রিসিটির প্রবলেমটা আছেই, একটু পরপর কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেছে এরকম রাত 9টা কি 10টা হবে, আমার একটা ফ্রেন্ড এসে আমাকে ডেকে তোলে যে উঠ, এখন তো কারেন্ট নাই, আমরা সবাই আড্ডা দিই আর কি। তো এই মতো অবস্থায় আমার একটা ফ্রেন্ড, ওর নাম নাফিউল, সে আমাকে ডেকে তোলে। দেন আমরা নর্মালি গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে হঠাৎ আমাদের কথার ভিতরে একটা ভূতের একটা টপিক চলে আসে, যে ভূত কতটা সত্য বা ভূতের কোনো ঘটনা আছে কিনা। তো আমার বাবা যেহেতু অনেক আগের আমলকার মানুষ আর কি, যুদ্ধেরও আগের, তো এই জন্য আমরা বাবার কাছ থেকে একটা বায়না ধরি যে আমরা ভূতের গল্প শুনবো। তো তখন বাবা বলে যে হ্যাঁ, তার সাথে একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, একটা না অনেকগুলো ঘটনাই ঘটছে, তিনি একটা আমাদেরকে শুনুন। তো আমি ঘটনায় চলে যাই। তো সেটা মেবি 1988 কি তার আগে হবে। তো আমাদের এদিকে নরুলের বিল আছে, এখানে সবাই ধান চাষ করে আর কি। তো সেটা ছিল চৈত্র মাস, তো সবাই ওই সময় আর কি ধান চাষ করে, আর ধানগুলো সতেজ রাখার জন্য সবাই ধানগুলো সেচ দেয় আর কি। তো ধান সেচ দেওয়ার জন্য আর কি একদিন আমার বাবা তিনি আর কি দিনের বেলা ধান সেচতে যাবেন, কিন্তু তার একটা কাজ আসায় তিনি যাইতে পারেন না আর কি। তো যাইতে না পারাই তিনি আর কি সন্ধ্যার দিকে যান, সন্ধ্যার দিকে যাবেন ভাবেন। তো এজন্য তিনি সন্ধ্যার আগে আগে তিনি একটু জানার জমিতে যান আর কি, জমি সেচ দিবে বলে। তো আমাদের জমির পাশে একটা নলা আছে, ওখানে আর কি পানি জমে, ডিপ মেশিন থেকে ওইদিকে পানি গিয়ে ওখানে পানি জমত। তো জমিতে যেহেতু ইয়ে ছিল মানে গরমকাল ছিল, যার কারণে আর কি জমিটা মানে আর কি শুকিয়ে গেছে আর কি, পানি দেওয়া জরুরি। তো বাবা পানি সেচ দেওয়ার জন্য জমিতে যান। আমি একটা বিবরণ দিয়ে নিই, আমাদের জমিটা তুলনামূলক বড় ছিল, লাইক অনেকটাই বড় আর কি। তো বাবা সেচ দিতেছিল নলা থেকে জমিতে পানি সেচ দিতেছিল। তো সেচ দিতে দিতে তিনি অনেকক্ষণ সেচ দেন, কতক্ষণ দিচ্ছেন তার সঠিক মনে নাই, তখন প্রায় মানে রাত অনেকই হয়ে গেছে আর কি, মানে কিছু দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা। তো তিনি সেচ দিতে দিতে ভাবেন যে জমির অপর পাশে গিয়ে দেখবেন যে পানি কতটুকু পৌঁছালো। তো তিনি যখন পানি দেখার জন্য অপর পাশে যাই, তো তিনি দেখেন যে পানি বেশি দূর যায় নাই আর কি। আর তখনই তিনি তার পিছন থেকে একটা শব্দ অনুভব করেন, যে তিনি যে নলা থেকে তার জমিতে পানি সেচ দিতেছিলেন, তো সেই জায়গা থেকে মানে পানি সেচ দেওয়ার একটা শব্দ আসতেছিল। কিন্তু বাবার স্পষ্ট মনে আছে তিনি যখন আসছিল বিলে আসছিল আর কি, তখন সেই মানে বিলে কেউ ছিল না, সবাই সন্ধ্যার আগে আগে বাসায় চলে গেছে। তো এর আগেও আমাদের বিলে মানে অনেক ঘটনা ঘটে গেছে, আমাদের এলাকার অনেক মানুষের থেকে অনেক ঘটনা শুনেছি। তো বাবার কি যখন পিছনে দেখে যে কিসের একটা শব্দ হইতেছে ওই নলা থেকে আর কি, কে জানি পানি সে, যখন ওখানে যাই গিয়ে দেখে যে ওখানে কেউ নাই, আর সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কেউ একটু আগেও কেউ পানি সেচ দিয়েছে। মানে পানি সেচ দিলে তো পানি গড়িয়ে গড়িয়ে আমার নিচে আসে, যেহেতু নিচু থেকে উপরে পানি দেওয়া পড়তেছিল। তো তিনি দেখেন যে এখনো পানিগুলো গড়ে নিচে যাইতেছিল। তো বাবা ভাবেন হয়তো তার মনের ভুল। তো এই কারণে আমার বাবা স্মোক করতেন, তো সেই জন্য তিনি একটা তখনকার তো সিগারেট ছিল না, তখন বিড়ি ছিল, তিনি একটা বিড়ি বের করেন খাওয়ার জন্য। তিনি যখন খাবেন, তিনি তার যখন লাইটারটি খুঁজতেছিলেন, দেখে যে লাইটারটি তার ভিজে গেছে পুরোটা, মানে কোনোভাবেই আর সেখান থেকে আগুন জ্বালানো সম্ভব না। তো তিনি তো মানে বুঝে নিত যে যারা স্মোক করে তাদের আর কি যখন এই সিগারেট খাওয়ার নেশাটা ওঠে, তারা কিছুই বোঝে না, মানে যে কোনো মূল্যে তার সিগারেট খেতে হবে। তো এই জন্য মানে তিনি মানে মানে চিন্তায় পড়ে যান যে এখন কেমনে সিগারেটটা খাবেন। তো এই ভেবে তিনি আবার সেচ দেওয়া শুরু করেন। তো সেচ দিতে দিতে তিনি একটু দূরে লক্ষ্য করেন কি যে একটা মানুষ তার দিকে আসতেছে আর কি, আর সে আর কি সিগারেট খাইতে খাইতে আসতেছে, যেহেতু অনেক অন্ধকার ছিল আর সিগারেটের যে আগুনটা ওটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তো বাবা তো খুশি হয়ে যান যে কেউ সিগারেট খাইতে খাইতে আসতেছে, তার থেকে আগুনে তিনি খাবেন সিগারেটটা। তো যার কারণে তিনি আর কি সেই দিকে যান, সেই সেই মানুষটিকে ডাকেন যে ভাই আমি স্মোক করব, আমার কাছে তো লাইটার নাই, আপনি আমার আপনার লাইটারটা আমাকে দেন, আমি সিগারেটটা খাবো। তো সেটা শোনার পরে সেই মানুষটা উল্টো দিকে মানে উল্টো রাস্তায় চলা শুরু করে, অর্থাৎ যেটা বিলের গভীরে নিয়ে যায় সেই দিকে চলা শুরু করে আর কি। তো বাবা সিগারেট খাওয়ার জন্য তাকে অনুসরণ করা শুরু করে। তো অনুসরণ যতই অনুসরণ করে সেই ব্যক্তিটি আরো দূরে চলে যায়, মানে কোনোভাবেই তারা নাগাল পাচ্ছেন না বাবা। এদিকে বাবা বারবার তাকে ডাকতেছেন যে আমাকে আগুন দাও ভাই, আমি সিগারেট খাবো। তো এক সময় বাবা মানে দৌড়ানো শুরু করে তার পিছনে, মানে তার থেকে মানে যে কোনো মূল্যে তার থেকে লাইটার নিয়ে তিনি সিগারেট খাবেন। তো দৌড়ানোর এক মুহূর্তে মানে তিনি লক্ষ্য করেন যে বাবা যতই দৌড়াচ্ছে কিন্তু সেই মানুষটি কাছে যাইতে পারতেছে না, মানুষটি তার থেকে দূরে চলে যাচ্ছে। তো এরকম করে অনেক গভীরে চলে যায় বাবা, বিলের গভীরে চলে যায়। সেখানে এক হাঁটু পরিমাণ পানি ছিল, আর আমাদের এদিকে বিলে আর কি পানি জমে আর কি, গভীরে পানি জমে, এখানে মাঝিরা মাছ ধরে। তো বাবা যখন দেখে যে এক হাঁটু পানি মানে এক হাঁটু পরিমাণ পানিতে চলে আসছে, মানে তার তখন হুঁশ ফিরে আসে যে আমি কি করছি, আমি এর পিছনে কেন যাচ্ছি, যদি মানুষ হইতো তাহলে তো আমি যত দূরে দৌড়াচ্ছি একে তো এতক্ষণে ধরে ফেলতাম। তো তিনি তারপরে তিনি আর কি একটু মানে ভয় পান যে মানুষ হলে তো এতক্ষণ সে থেমে যেত। তো এটা ভাবে তিনি আর কি চলে আসেন ওখান থেকে, পিছনে তাকান না, তিনি আর কি দোয়া দরুদ পড়তে পড়তে ওখান থেকে চলে আসেন। চলে আসার পর আর একটা কথা বলে রাখি, আমার বাবা ছিল অত্যন্ত সাহসী, তিনি ভাবেন যে আজকে শেষ দিয়েই বাসায় ফিরবে সে। তখন মানে অনেক রাত, অনুমানিক 11টা কি 12টা হতে পারে। তো তিনি আবার শেষ দিতে শুরু করেন। তো শেষ দিতে দিতে তিনি আর কি মানে লক্ষ্য করেন যে তিনি যখন শেষ দিতেছেন মানে পানিটা বাড়তেছে না, তিনি যতটুকু শেষ দিছিলেন পানি ততটুকুই আছে। তিনি বারবার গিয়ে দেখতেছেন মানে অনেকক্ষণ শেষ দেওয়ার পরে তিনি যে দেখতেছেন যে পানি বাড়তেছে না। তিনি আর কি কিছু অস্বাভাবিক কিছু মানে আজ করেন, এটা ভেবে সে মানে বলে যে আজকে আমি আর শেষ দিব না, আমি বাসে চলে যাব। তো বাসে চলে যাওয়ার পর মানে বাসে যখন যাচ্ছে তিনি, তো যাওয়ার মাঝখানে তিনি দেখেন যে কেউ একজন আবার আর কি সিগারেট খাচ্ছে, এবং এবার সে যাচ্ছে হচ্ছে যেদিকে বাসায় ফেরার রাস্তা সেদিকে যাচ্ছে সেই ব্যক্তিটি। তো বাবা তখন তার কাছে যাইতে থাকে। তো যাওয়ার পরে মানে তিনি দেখেন কি যে মানে একটা ব্যক্তি সিগারেট খাচ্ছে, সে আর কি মানে ওখানে আর কি দাঁড়ায় আছে বাবার থেকে একটু দূরে, 10-15 হাত দূরে হবে, সে সিগারেট খাচ্ছে। তো বাবাটি আমার বাবা সে ভাবে যে তার থেকে আমি আগুন নিয়ে সিগারেটটি খাবো, তার কারণে তিনি যান আর কি। তো তিনি তখন যখন ওখানে যান, গিয়ে দেখেন যে নিমিষেই আগুনটি নিভে যায়, তার কাছে মানে ওখানে কেউ নাই আর কি, চারিদিকে ফাঁকা। তখনই মানে তার পাশ দিয়ে মানে বাতাসের গতিতে একটা অবয়ব চলে যায় আর কি। মানে তিনি যখন পিছনে ঘুরে তাকান তখন দেখে কি যে মানে একটা মানে পুরো একটা মানুষ বলতে ভুল হবে, একটা কঙ্কাল বলতে গেলে, মানে তার পুরো শরীর নেই, শুধু তার মাথাটি দেখা যাচ্ছে, এবং সেই কঙ্কালটি অর্থাৎ সেই দেহবিহীন ব্যক্তিটি সে সিগারেট খাচ্ছে, এবং সে অট্ট হাসিতে মানে একদম উতলে পড়ে আর কি, সে হাসতে থাকে। তো তখন বাবা অনেকটাই ভয় পেয়ে যায়। আর আমার বাবা মানে আগে থেকে আর কি দোয়া দরুদ জানতো, এবং কুবরাদি সম্পর্কে অনেকটাই ধারণা আছে তার, যার কারণে তিনি একটি বড় করে একটা বৃত্ত আঁকেন দোয়া দরুদ পরে, এবং তার ভিতরে দাঁড়িয়ে তিনি দোয়া দরুদ পড়তে থাকেন, এবং সেই কঙ্কালটিকে মানে তাকে সালাম দিয়ে বলে যে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও আর কি। তো এটার পরে একটু পরে মানে পরিবেশ একদম মানে থেমে যায় আর কি, মানে বাতাস হইতেছিল, বাতাস থেমে যায়, এবং সেই যে দেহবিহীন যে ইয়েটা ছিল সেটা আর কি মিশে যায় আর কি। তো তিনি তড়িহড়ি করে যখন বাসায় ফিরবে, তো বাসায় ফেরার পূর্বে যখন তিনি আর কি রাস্তায় উঠবে, তার আগে তিনি তার সামনে মানে একটা সাদা একটা বিরাট একটা অবয়ব দেখতে পান, যেটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, অনেক লম্বা, মানে তার পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই লম্বা সেই অবয়বটা। তো বাবা তো মানে অনেক বেশি ভয় পেয়ে যায়, তিনি ভাবতেছেন যে আজকে আমার সাথে সত্যি হচ্ছে। আর তিনি তো মনে মনে মানে ভাবতে থাকেন যে আজকে মানে রাতের বেলা আসে তাই তার অনেক বেশি ভুল হয়ে গিয়েছে। তো তিনি যেহেতু দোয়া দরুদ পড়তেছিল, মানে তিনি দোয়া দরুদ পড়া মানে বন্ধই করতেছিলেন না, তিনি দোয়া দরুদ পড়ে সেই অবয়বটিকে আবারও একটা সালাম দেন, যে আর একটা অবয়ব ছিল তাকেও সালাম দেন। তো একটু পরে সেই অবয়বটা আর কি একটু সাইডে গিয়ে মানে সেখান থেকে মিশে যায় আর কি, হাওয়ার সাথে মিশে যায়, তার আর কোনো চিহ্ন পাওয়া যায় না। তো বাবা তখন এক প্রকার ভয় পেয়ে দৌড়ানো শুরু করে। তো দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি গ্রামে প্রবেশ করবেন, গ্রামে প্রবেশ করার পূর্বে রাস্তার দুই পাশে দুইটা বট গাছ আছে আর কি, তো তিনি যখন সেখানে যান, মানে কে যেন তাকে ঢেল দিচ্ছিল, মানে কোথায় থেকে তাকে কে যেন ঢেল দিচ্ছিল। বাবা তখন ওখানে দাঁড়িয়ে যান এবং দেখার ট্রাই করেন যে কোথায় থেকে তাকে ঢেল দেওয়া হচ্ছে। তো তিনি যখন আশেপাশে দেখেন কাউকেই দেখতে পান না, কিন্তু তিনি যখন উপরে তাকাই যে বটগাছের দিকে তাকাই, তখন তিনি দেখেন যে রাস্তার দুই পাশে যে দুইটা বটগাছ, মানে একটা বটগাছে একটা পা, অপর বটগাছে আরেকটি পা দিয়ে একটা মানে সাদা অবয়ব দাঁড়ায় আছে। তো সেটা দেখে তো মানে সে অনেক বেশি ভয় পেয়ে যান, মানে আমার বাবা অনেক বেশি ভয় পেয়ে যান। এবং মানে তিনি মানে দোয়া দরুদ পড়তে পড়তে মানে এক সময় মানে তার মুখ দিয়ে দোয়া দরুদ আসতেছিল না ভয়ের জন্য। তো তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, তিনি আর কি মানে ওখান থেকে কোনো দিকে না তাকিয়ে দৌড়ানো শুরু করে। তখন তিনি অনুভব করে কি যে মানে তিনি যে দৌড়াচ্ছেন এবং তিনি অনুভব করলেন যে তার পিছনে তার থেকেও অনেক দ্রুত গতি থেকে যেন দৌড়াই আসতেছে। তো তখন তিনি অসম্ভব ভয় করেন এবং সেখানে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে মানে তিনি একদম চোখ বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে আবারও একটি দোয়া পড়তে পড়তে একটা বড় একটা বৃত্ত অঙ্কন করেন এবং তার ভিতর দাঁড়িয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। ঠিক আছে, তো তারপরে তিনি আর কি চোখ বন্ধ করেই দোয়া পড়তে পড়তে এক সময় দেখেন কি যে মানে আশেপাশে কোনো তিনি শব্দ শুনতে পাচ্ছেন না। তো তখন তিনি ভাবেন যে হয়তো আশেপাশে কেউ নাই। তিনি তখন চোখ খুলে এবং বৃত্ত থেকে যখন বের হবেন, মানে তখনই তার গায়ে একটা মানে ঠান্ডা একটা বাতাস এসে লাগে তার গায়ে। তো মানে তিনি মানে এমন ভাব হয় তিনি নড়াচড়া করতে পারতেছিলেন না, তো মানে তিনি নড়াচড়া করতে পারতেছিলেন না তিনি যখন ডানে বামে তাকান তো তখন মানে তিনি কিছু দেখতে পান না, কিন্তু তার শরীরটা ভার হয়ে আসে, মানে কে যেন তাকে মানে ধরে রাখছে এরকম অবস্থা। তিনি অন্য কোনো ভাবে নড়াচড়া করতে পারতেছেন না এবং ভয়ের কারণে তার মানে মুখে দোয়াদরুদ আসতেছিল না। তিনি তখন মানে যখন মানে তার শরীরটা একটু মানে একটু একটু মানে যখন তিনি ফ্রি হচ্ছেন, তখন তিনি মানে তার সামনে দেখেন কি যে মানে একটা অবয়ব, মানে কালো কালারের থেকেও বেশি কালো আর কি, অন্ধকারের ভিতরে তার থেকে বেশি অন্ধকারের একটা অবয়ব। তিনি মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অন্ধকারের থেকেও একটা অবয়ব, মানে অন্ধকারের থেকেও বেশি অন্ধকার। তিনি মানে যখন ওটার দিকে এগিয়ে যান, মানে তার ভিতরে কোনো সেন্স নাই, তিনি মানে একা একা তার দিকে এগিয়ে যাচ্ছেন আর কি, মানে তিনি মনে মনে বলছেন যে আমি যাবো না, কিন্তু তার শরীরটি মানে তাকে এমনি এমনি নিয়ে যাচ্ছে অবয়বের কাছে। ঠিক আছে, তো তিনি যখন তার কাছে যান, মানে যাওয়ার পরে মানে ওই অবয়বটি অপর দিকে মানে ঘুরেছিল, যখন তিনি বাবার দিকে তাকান তো মানে তিনি দেখেন কি যে মানে একটা অবয়ব, মানে বিভৎস একটা চেহারা, মানে মুখে এসিড দিলে যেরকম চেহারা হয় সেরকম একটা চেহারা। তিনি মানে অনেক ভয় পান, ভয় পেয়ে তখন মানে অনেক জোরে চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু তিনি মানে চিৎকার করতে পারতেছিলেন না। মানে এমত অবস্থায় মানে তিনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানোর পরে তার যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে তার নিজের ঘরে আবিষ্কার করেন এবং তার পাশে আমার দাদা দাদি এবং চাচা চাচিরা ছিল। তারা তাকে বলে যে তোর কি হয়েছে, তুই ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলি, ওই ওখানকার একটা বাসা ছিল, ওখানে একটা বাড়ি ছিল, ওখানকার এক মানুষ নাকি তাকে ফজর নামাজ যখন পড়তে যায় তখন তিনি দেখেন যে তিনি আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন তিনি আর লোকজনকে ডেকে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন আর কি। তো বাবা তখন আর কি সবকিছু বলেন যে তার সাথে কি কি ঘটে গেছে, তখন তিনি সবকিছু বলেন। বলার পরে তাকে আর কি মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। তো মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়ার পর তিনি সবকিছু খুলে বলেন আর কি কি হয়েছে তার সাথে। তখন ইমাম মসজিদের যে ইমাম ছিল তাকে দোয়া দরুদ পরে পানি পড়া দেয় এবং তাকে তাবিজ পরাই দেন, একটা তাবিজ দেন এবং বলেন যে এটা তার সাথে রাখতে, এবং বাসায় গিয়ে তাকে শিলপাটা ধুয়ে এটার পানি গায়ে মাখতে বলেন। আমাদের বগুড়ার গ্রামে এটা প্রচলিত যে যদি কেউ ভয় পায় তাকে শিলপাটা ধুয়ে তাকে সে পানি খাওয়ানো বা গায়ে মাখলে সে আর কি ভয় করে না নেক্সট টাইম। তো তারপরে বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন, মানে অসুস্থ বলতে তার অনেক বেশি জ্বর আসে আর কি, মানে জ্বর সাতটা ছিল না সাতটা ছিল না, এরকম করে সাত দিন চোদ্দ দিন এরকম করে তার জ্বর থাকে, মানে কোনোভাবেই জ্বর তার মানে যাচ্ছিল না। তখন ইমামের থেকে একটা ইমাম তখন একটা বড় একটা কবিরাজের ইয়ে দেন, একটা যোগাযোগের নাম্বার দেন তার সাথে কথা বলার জন্য, মানে যোগাযোগ বলে যে এখানে যাইতে হবে। তো তখন আমার দাদা দাদি আমার বাবা মাকে নিয়ে সেখানে যান। যাওয়ার পরে সেই কবিরাজ তাকে মানে বলেন যে আপনারা 4-5 দিন পরে আসেন, আমি এটা দেখবো কি হয়েছে। তো বাবা তখন বাসে আসে এবং আসার আগে সেই কবিরাজ তাকে একটা তাবিজ দেন যে এটা সাথে রাখতে, তিনি যেন এটা না খুলে। তো এই 4-5 দিন তার কোনো সমস্যা হয় নাই। তিনি যখন 4-5 দিন পর তারা যখন সেই কবিরাজের কাছে যান, সেই কবিরাজটি বলে মানে ওইখানে মানে অনেকগুলা ইয়ে আছে আর কি, জিনদের মানে বসবাস আছে। আর একটা কথা ভাইয়া, যখন এটা যেহেতু যুদ্ধের পরের ঘটনা, আর আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেকগুলো মানুষকে আর কি যেগুলা ভিকটিম ছিল অর্থাৎ পাকিস্তানি বাহিনী, তারা নাকি তাদেরকে মানে জীবন্ত মানে আর কি ওখানে কবর দিছিল আর সেই বিলের ভিতরে, বা অনেককে মানে মেরে ওখানে মায়েরা ফালায় রাখছিল আর কি। এটা আমাদের এলাকায় মানে শোনা যায় আর কি। তো তারপরে সেই কবিরাজটি বলে যে তাকে একটা জিন আসল করছে আর কি। সেই জিনটি মানে তাকে মানে ছাড়তে চাইতেছে না, জিন আসল করলেও মানে তার শরীর মানে ভার হয়ে থাকে, মানে তিনি কখন কি করেন সেটা নিজে জানে না, মানে আমার বাবার কোনো কিছু মনেই ছিল না আর কি। ও পরে বাকিটা আমাদের আমার মানে দাদির থেকে আমার বাবা শুনছিল। তো পরে সেই কবিরাজটি জিন হাজির করে, জিন হাজির করে জানতে চায় যে এরে তুই কেন ধরছিস, মানে এর তো কোনো দোষ নাই, এ তো জানে না কিছু। মানে সে বলে যে সে রাতের বেলা মানে আর কি বাবা যখন মানে সিগারেট খাইতে খাইতে যেখানে যাচ্ছিল, বাবা তো স্মোক করতো, তখন সে বলে যে সে সিগারেট খাচ্ছিল এবং আমি ওখানেই একটা পাশে একটা গাছে মানে আমার গাছে মানে আর কি সে সে থাকতো ওই গাছে, মানে সেই গাছের ওই দিক দিয়ে সেই গাছটাকে মানে পাড়া দিয়া, মানে পাড়া দিয়া বলতে কি সে পা দিয়ে সেই গাছের উপর দিয়ে আসছিল, এবং এতে ওই জিনটি অনেক বেশি রাগ করে এবং ওই জিনটি আমার মানে বাবাকে মারার চেষ্টা করে, মানে মেরে ফেলতে চাইছিল। এই জন্য বারবার বিভিন্ন রূপে সে আসছিল আর কি। তো আমার বাবা যেহেতু দোয়া দরুদ জানতো, সেই জন্য তার কোনো ক্ষতি করতে পারে নাই। তো এই জন্য তারপরে অনেক কিছু ঘটে যায় ভাইয়া, তো আমি সময় নষ্ট না করি তারপরে মানে আমি সংক্ষেপে বলি। তো ওই কবিরাজটি জিন যখন মানে জিনকে মানে বলে যে তুই কি করলে ছাড়বি আর কি, এটা বলে। তো জিনটি তাকে কিছু একটা ইয়ে দেয় যে সে একটি রাম ছাগল, 10 কেজি কাঁচাগোল্লা এবং আরো কিছু একটা আমি সঠিক মনে করতে পারছি না, সেটা সেই গাছের ওখানে রেখে আসতে বলে। তো তারপরে আমার দাদা একটা খাসি রাম ছাগল একদমই কেনা এবং 10 কেজি কাঁচাগোল্লা সেই গাছটির কাছে রাতে রেখে আসে। এবং তারপরে আমার বাবা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে এবং তারপরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। এবং তারপরেও তিনি অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন এবং আমি শুনেছি এগুলা। এখন আজকে তো সবগুলা বলা পসিবল না, ইনশাল্লাহ যদি কখনো পারি আবার একদিন এসে শোনাবো। তো ভাইয়া তারপরে আমার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং তার সাথে পরে অনেকগুলো ঘটনা ঘটলেও তিনি আর কখনো অসুস্থ হয় নাই আর কি, তার কোনো ক্ষতি আর কি হয় নাই কখনো। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা, যেহেতু আমার প্রথম ঘটনা, আমি জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি বা দর্শক কতটা এনজয় করেছেন। আমি মানে প্রথমবার হিসেবে আমার অনেকগুলো ভুল হয়েছে এবং আমার কথার ভিতরে অনেক ভুল হতে পারে, যার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা,
আপনি চমৎকার বলেছেন, মাফ করার কিছু নাই, ভুল ত্রুটি হওয়ার কিছু নাই, থ্যাংক ইউ সো মাচ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই নববর্ষের দিনে এত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, এত আনন্দ সবকিছুর মাঝখানে আপনার যে সময়টুকু আমাদের সাথে ভাগ করে নিলেন, এবং যারা শুনছেন তাদেরকেও এই একই কারণে ধন্যবাদ দিব যে আপনাদের মূল্যবান সময় যে আমাদেরকে দিচ্ছেন, সেই জন্য আপনাদের সবাইকে এবং স্পেশালি ফাহিম আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, ভবিষ্যতে খুব দ্রুতই আপনার সাথে আবারও কথা হবে। আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন।
জি, লিসেনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। এন্ড একটা কথা ভাই, আমি রাসেল ভাইয়ের ডাইহার্ড একটা ফ্যান, আমার মনে হয় কখনো রাসেল ভাইয়ের ঘটনাটি কখনো মিস দেওয়া হয় না। আমি যদি কোথাও যাই, আমি এমবি কিনে নিয়ে যাই রাসেল ভাইয়ের স্টোরি শোনার জন্য, মানে আমি রাসেল ভাইয়ের এতটাই ফ্যান। এন্ড এটা আমার একটা ড্রিম ছিল যে আমি কোনোদিন এখানে লাইভ এসে রাসেল ভাইয়ের সাথে স্টোরি শেয়ার করব এবং তার সাথে কিছু কথা বলবো। সত্যি বলতে আমার অনেকটাই ভালো লাগতেছে। তো ধন্যবাদ রাসেল ভাইকে এবং লিসেনারদেরকে অনেক বেশি ধন্যবাদ সময় দিয়ে লাইভ আমার গল্পটি শোনার জন্য। আর একটা কথা, যে সবাই আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই শোনাবেন, এবং এটা একটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আমি যেটা মনে করি, মানে আপনার অনেক বেশি ভালো অনুভূতি ফিল হবে এতটুকুই।
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি ভালো থাকবেন। আমি আসলে খুব মুগ্ধ, এবং আসলেই আমি মুগ্ধ হয়ে এই ঘটনা শুনছিলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। বিদায় জানাচ্ছি ফাহিম আহমেদকে, এবং ফাহিম আহমেদের নতুন বছর শুভ হোক সেই প্রার্থনা করেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক।
আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। শান্তশিষ্ট মফস্বল শহরে প্রতিনিয়ত একটি ছেলের সাথে অলৌকিক ঘটনা ঘটে চলেছে, কিন্তু তার সাথে থাকা মানুষদের কাছে তা মনে হচ্ছে নিছক মনের ভুল। কিন্তু পরে যখন আসল ঘটনাটা হল, তখন সবাই বিশ্বাস করতে বাধ্য হল এ কোনো নিছক বানানো গল্প নয়, বাস্তব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন। 2017 সাল থেকে আমি ভূত এফএম শোনা শুরু করেছি, তখন অল্প বয়স ছিল বলে দিনের বেলায় শুনতাম। নতুন করে ভূত ডট কম শুরু করাতে আমি খুবই আনন্দিত। গত কয়েক বছর থেকে আমার সাথে নানা ঘটনা ঘটা শুরু হয়েছে। এই সত্য কাহিনীটা প্রচার হলে আমার দাদাবাড়ির বংশে জিনের প্রভাবের কাহিনী পাঠাব ইনশাআল্লাহ। আমার বাবা ফরিদপুর জেলা স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক। আগে ফরিদপুর শহরে আমরা ভাড়া বাসায় থাকতাম। বাসাটার নাম বলছি না, নিষেধ রয়েছে। বাসাটা হচ্ছে চারতলা। বাসার মালিক দুই ভাই, মিঠু আঙ্কেল এবং টিটু আঙ্কেল। ওনারা তিন এবং চারতলায় থাকতেন, এবং দুই তলায় আমরা থাকতাম। বাবা নিচতলা ভাড়া নিয়েছিলেন কোচিং সেন্টারের জন্য, এখনও সেটা রয়েছে। বাসার পেছনে রয়েছে ছোট্ট একটা মাঠ, যা এই বাসারই অংশ। মাঠের পাশে দুই একটা টিনের বাড়িও ছিল। এই মাঠটা বেশ অপয়া হিসেবে পরিচিত, কারণ আগে নাকি এটা শ্মশান ছিল। টিটু আঙ্কেল 2015 সালের নভেম্বর মাসে এই মাঠে শাকসবজির বাগান করেন, যেহেতু এই জমি তাদেরই ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে টিটু আঙ্কেল জানুয়ারি মাসে হঠাৎ মারা যান। যেদিন বিকেলে মারা যান, সেদিন সকালবেলাতেও আমি ওনাকে সুস্থ দেখেছিলাম। যাই হোক, উনি মারা যাবার পর থেকেই শুরু হয় আসল কাহিনী। সন্ধ্যা বা রাতে দুইতলা থেকে নিচতলায় নামার সময় এক মেয়ের কান্নার শব্দ শোনা যায়, হাসির শব্দও শোনা যায়। এসব আমি আমার নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিতাম। কিন্তু একদিন আমার দূর সম্পর্কের এক ফুপু, যে আমাদের বাসায় ছোটা বোয়ার কাজ করত, উনিও আমাদের বাসার সকলকে এই ব্যাপারটা বললেন। তখন থেকে আমাদের বাসার সকলেই সেই অজানা মেয়ের কান্না বা হাসির শব্দের সাথে কখনো মিষ্টি ফুলের গন্ধ বা পচা দুর্গন্ধ পেতে শুরু করল। এসব আমরা তেমন একটা পাত্তা দিতাম না। আমরা নতুন বাসায়, মানে নিজেদের ফ্ল্যাটে উঠব, তাই বাসার রঙের মিস্ত্রিও তিনজন এসেছিল, আমার দাদাবাড়ির অঞ্চলের তারা। ওনারা কাজ করে এসে নিচতলায় বাবার কোচিং রুমে ঘুমাতেন। ওনারা তিনজন কিছুদিন পর আমাদের বললেন, গভীর রাতে এক মেয়ে এসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আর মাঝে মাঝে তাদের বুকের ওপর কিছু হাত দিয়ে ঘুষি দেয়। এরপরে তারা রাতে থাকতে চাইত না, দিনে এসে কাজ করত এবং রাতে বাড়ি ফিরে যেত। 2016 সালের জুন মাসে ফরিদপুর শহরের নিজস্ব ফ্ল্যাটে পঞ্চম তলায় আমরা উঠি। গোপনীয়তার জন্য অ্যাপার্টমেন্টের নাম বলছি না, কিন্তু ফরিদপুরের এই মফস্বল শহর ঝিলটুলিতে যারা থাকেন বা যারা সেখান থেকে শুনছেন, তারা ঠিকই বুঝতে পারবেন। বাসার বর্ণনা আগে দিয়ে নেই, আমাদের বাসাটা ছিল 2550 স্কোয়ার ফুটের বিশাল বাসা। বাসায় আমার রুমটা হল একেবারে উত্তর সাইডে, সাথে বারান্দা এবং অ্যাটাচড বাথরুম। পাশে হল গেস্ট রুম। আমার বারান্দার পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে, চারটা বিল্ডিং আছে। এর মধ্যে দুইটা বিল্ডিং এ হিন্দু ধর্মের মানুষ বাস করত। 2016 যখন উঠি, সেইবার কালী পূজার মধ্যে ওই বিল্ডিং এ মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল। তা দেখে আমার ও আমার ছোট ভাইয়ের বেশ ভালো লেগেছিল, তাই বারবার এসে দেখতাম। তখন ক্লাস ৫ এ পড়তাম, সামনে সমাপনী পরীক্ষা ছিল বলে বেশ রাত করেই ঘুমাতাম। ১২:১৫ দেখলাম এক মহিলা সাদা শাড়ি পরে একটা বিশাল মোমবাতি নিয়ে ওই বিল্ডিং এর ছাদের চারপাশে চক্কর কাটছে। ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক লাগল, পরে মনে মনে ভাবলাম এইটা হয়তো কোনো একটা রিচুয়াল। এখন আসল কাহিনীতে আসি। বাসায় ছোট ভাই আমাকে খুব ডিস্টার্ব করে বলে 2021 সালের এপ্রিল মাসের 9 তারিখ আমি আর আমার বড় বোন আমার বাবার কাছে আরেকটা ফ্ল্যাটে উঠি। লকডাউনের কারণে বাসাটার জন্য ভাড়াটিয়া পাচ্ছিলাম না, বাবা তাই আমাদের সেই ফ্ল্যাটে রেখে নিজের কাছে লেখাপড়া করায়। এই বাসাটা ফরিদপুর ডায়াবেটিস হসপিটালের উল্টো দিকে, অষ্টম তলার একটি ফ্ল্যাটে আমরা দুই ভাই বোন, আর 11 তলায় আমার ফুপির ফ্যামিলি থাকত। রোজার মাসে প্রচুর গরম পড়ত, তাই ফুপাতো বড় ভাই, ভাবি আর আমরা দুই ভাই বোন প্রায় রাতে 9টার পরে ছাদে ঠান্ডা বাতাস খেতে উঠতাম। প্রত্যেক রাতে ছাদে গিয়ে আড্ডা মারাটা আমাদের নেশায় পরিণত হয়েছিল। একদিন আমি দেখি সামনের ওই হাসপাতালের 15 তলায় এক জানালা দিয়ে একজন মহিলা আমাদের লক্ষ্য করছে। আমি এটা দেখে খেয়াল করলাম বেশ কয়েকদিন। একদিন ফুপাতো ভাইকে বললাম, ভাইয়া দেখো 15 তলার ওই মহিলাটা ডেইলি আমাদের খেয়াল করে। ভাইয়া আমাকে বললেন, কই মহিলা, আমি তো কাউকে দেখছি না। কিন্তু আমি তখনও মহিলাটিকে দেখতে পাচ্ছিলাম। পরে এক সময় খোঁজ নিয়ে দেখলাম ওই জায়গাটা তালা মারা 2 বছর ধরে, সেখানে এক মহিলা পেশেন্ট অনেক আগে মারা গিয়েছিল। লকডাউনের পরে আমি মসজিদ মেসে উঠি। মেসটা আমার বাসার পাশেই, মসজিদের সাথে লাগোয়া। আমি থাকতাম 2 তলায়। মেসের সবার সাথে তখনও ভালোভাবে পরিচয় হয়নি। স্কুল কলেজ খুলে দেয়ায় আমার স্কুলেও এক্সামের ডেট দিয়েছিল। আমি যেহেতু এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, তাই রাত জেগে পড়তাম। স্কুলে গণিত পরীক্ষার আগের রাতে মসজিদের বারান্দায় পায়চারি করছিলাম। হঠাৎ মসজিদের ভেতর থেকে নামাজ পড়ার শব্দ শুনলাম। মনে হল 15-16 জন একসাথে নামাজ আদায় করছে। আমি হালকা খুলে দেখলাম লম্বা জুব্বা পরা কয়েকজন লোক জামাতে নামাজ আদায় করছেন। বুঝতে পারলাম রাত 3টায় কারা মসজিদে আসতে পারে। গত বছর এসএসসি পরীক্ষা জুন মাসে, মানে রোজার ঈদের পরে হওয়ার কথা ছিল, তাই ঈদে আমার গ্রামের বাড়ি যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু দাদাদি সকলেই গ্রামের বাড়িতে আছেন, তাই বাসার কথা হল যে বাসার সবাই ঈদের আগের দিন গ্রামের বাড়ি যাবে, আর আমি বাসায় থাকব। শুধু আম্মু ঈদের দিন রাতে বাসায় ফিরবে। এতে আমি খুব খুশি ছিলাম, কারণ শহরে আমি বন্ধুদের সাথে ঈদ করতে পারব। সেদিন 14 কি 15 রোজা, সবাই দ্রুত ঘুমিয়ে গেছে। আমি আইপিএল খেলা দেখে বাসায় আমার রুমে ঘুমাতে গেলাম। রাত তখন 11টা। জায়নামাজটা আমি বিছিয়ে রেখেছিলাম এই জন্য যে সেহরির সময় উঠে তাহাজ্জুদ পড়ব। আমি আমার মাকে বলে রেখেছিলাম তাহাজ্জুদের সময় আমাকে যেন ডেকে দেয়। আমার মা পাশের গেস্ট রুমে ঘুমাচ্ছিলেন। আমি স্বপ্নে নাকি বাস্তবে দেখলাম আমার মা এসে আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আর অজু করতে গেলেন বাথরুমে। আমি তখনও বিছানায় শোয়া, অজু করে এসে আমার মা রেগে আমাকে উঠতে বললেন। তখন সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, আর দেখি আমি যেখানে জায়নামাজ বিছিয়ে রেখেছিলাম সেখানে কে যেন নামাজ পড়ছে, অনেকটা কালো অবয়বের মতো। আমি ভাবলাম হয়তো আম্মু নামাজ পড়ছে। আমি চোখ কচলাতে কচলাতে বললাম, মা তুমি দ্রুত নামাজ পড়া শেষ করো, আমি আসছি। আমি নামাজের সামনে চেয়ার রেখে তারপর পাশের রুমে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে আছেন। তখন মনে মনে ভাবলাম আমি তাহলে কাকে দেখলাম। এরপরে রুমে এসে দেখি আমি যেখানে চেয়ার রেখে গেছি কিছুক্ষণ আগে, সেখানে জায়নামাজটা সুন্দর করে ভাঁজ করে রাখা। মনে সন্দেহ নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু স্বপ্নে দেখলাম এক ছায়া অবয়ব আমাকে আগুনের ভেতর ফেলে দিচ্ছে। তা দেখে আমার ঘুম ভেঙে যায় এবং ভয় পাওয়া শুরু করি। এরপর ডেইলি রাতেই আমাকে ওই অবয়বটি ডিস্টার্ব করত। আমি রাতে ভালোমতো ঘুমোতে পারতাম না। এরপরে সিলেটের বন্যার কারণে আমাদের এসএসসি এক্সাম পিছিয়ে যায়। তখন আমি আমার বন্ধুদের সাথে ফরিদপুরের বিখ্যাত পদ্মার পাড়
বা ধলার মোড় নামে পরিচিত সেখানে ঘুরতে যাই, মূলত কতটা পানি বেড়েছে তা দেখার জন্য। ফেরার পথে ঝড়ের কবলে পড়ে আমরা ভিজে বাসায় আসি। যদিও আমি মেসে থাকতাম, সেই রাতেই আমার জ্বর আসে। মেসে দ্বিতীয় তলায় এক বিশাল রুমে আমরা পাঁচজন থাকতাম। মেসের ভাইয়ারা আমার এক বছরের সিনিয়র। তখন আবার দেশে লোডশেডিং চলছিল। তিন চার দিন পরে আমার জ্বর ঠিক হয়নি যখন, তখন এক রাতে আমি দ্রুত ঘুমিয়ে গেলাম। রাত দুইটা কি তিনটার সময় আমার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছিল। ভালোই লাগছিল আমার। আমি মনে মনে ভাবলাম মেসের কোন বড় ভাই হয়তো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল হল এই হাত ছেলেদের মতো শক্ত নয়, নরম। চোখ খুলতেই দেখি সেই মহিলা যাকে আমি কালী পূজার সময় দেখেছিলাম। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। সুরা ইখলাস, সুরা নাস, আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। দুই মিনিট পরে দেখলাম সে আমার পাশে নেই। ভয়ে আমার ঘুম চলে গেছে। ঘড়িতে দেখি রাত প্রায় তিনটা বাজে, ফজরের আজান দিতে দেরি। পাশে মেসের ভাইয়ারা ঘুমাচ্ছেন। ভয়ে ডাকতেও পারছি না, ঘুম আসছিল না বলে রুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করি। পনেরো থেকে বিশ মিনিট পরে জানালার দরজায় ঠক ঠক আওয়াজ হল। আমি তাকাতেই দেখি একটা হাত টোকা দিচ্ছে, অথচ জানালার এই অংশে অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠা ইম্পসিবল। আজানের পরে আমি এই সমস্যা থেকে রেহাই পাই। বাসায় কাউকে বললে বা মেসের ভাইদের এই কথা বললে কেউ বিশ্বাস করতে চাইত না। এভাবে আমি আল্লাহর রহমতে ভালোভাবে এসএসসি এক্সাম দেই। নভেম্বরের পনেরো কি ষোলো তারিখ রাতে আমি ভূত ডট কমে আরিফ ভাইয়ের স্টোরি শুনি, যাকে তার গার্লফ্রেন্ডের মা ব্ল্যাক ম্যাজিক করেছিল। সেদিন রাতে মসজিদের মেসের সেই কালো অবয়ব এক বাচ্চা মেয়ের রূপ নিয়ে আমার গলা টিপে ধরে। মেসের ভাইয়েরা আমাকে অনেক ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে দেন। তারা বলেন তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে। পরে তাদের সব ঘটনা খুলে বললাম। সকালে বাসায় গিয়ে দেখি বাবা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। জানি না আরিফ ভাইয়ের ঘটনার সাথে এই ঘটনার কোন যোগসূত্র আছে কিনা। এরপরে আমার সাথে শুরু হয় আরো ভয়ানক ঘটনা। প্রায় প্রত্যেক দিনই বিকেলে তিনটা চারটা ছায়া মূর্তি আমাকে ঘিরে হাঁটাহাঁটি করত। আমি লিখতে বসলে আমার ঘাড়ে চিমটি দিত, আমার মুখের সামনে হুটহাট হাজির হতো। সবাই বলতো আমি ভূতের সিনেমা বেশি দেখি তাই এই অবস্থা। আমি বাস্তব ও স্বপ্ন উভয় জায়গায় এই ছায়া মূর্তি দেখতে থাকলাম। এরপরে আমার মা এক কবিরাজের কাছে আমার জামা নিয়ে গেলেন। উনি আমার মাকে বললেন আমাকে কালো জাদু করা হয়েছে যেন আমি পড়ালেখা করতে না পারি। উনি আমাকে বেশ কিছু আমল দেন এবং দুই মাস যে কোনো প্রকার মাংস খেতে নিষেধ করেন। এসব করার পরে আমার এখন কিছুটা জিনের সমস্যা কেটেছে, কিন্তু এখনও রাত জেগে পড়লে সাদা অবয়বের মতো একজন এসে ভয় দেখায়। এই সাদা অবয়বের জিনটাকে বাসার সবাই দেখেছে যখন একা থাকে। আমি এখনও জিনের ভয়ে দিন পার করছি। দোয়া করবেন যেন খুব দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। লিখেছেন মোহাম্মদ জুবায়ের হোসেন, ফরিদপুর থেকে। জুবায়ের হোসেন, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আপনি এই সমস্যা থেকে মুক্তি পান সেটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আপনারা যারা শুনছেন তারাও দোয়া করবেন এবং অবশ্যই সবাই দোয়া করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। আপনারা অনেকেই আমাদেরকে লিখছেন, এখানে দিনাজপুর থেকে নাম লেখেননি, আমাদের সঙ্গে প্রান্ত আছেন সাতক্ষীরা থেকে, ইব্রাহিম আছেন পুরান ঢাকা নবাবপুর থেকে, আমাদের সঙ্গে আছেন ভাই কমেন্ট পড়েন, কমেন্ট পড়ব। আজকে আসলে অনেক লম্বা একটা শো করতে হচ্ছে যেহেতু গেস্ট ছিলেন এবং আমরা আরো বেশ কিছু স্টোরি আপনাদের জন্য রেডি করেছিলাম সেই জন্যই। নাজমুল চাটমোহর থানা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমাদের অনেকে কিন্তু জানো না যে আমরা আসলে এগুলো পড়ি, সেই কারণে আসলে পড়াও সবসময় পড়তে একটু অস্বস্তি লাগে। সাভার থেকে ফেরদুসি ইয়াসমিন শুনছেন তিনি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ইউকে আসার পর আমার প্রিয় প্রোগ্রাম হারিয়ে ফেলেছিলাম, অনেক খুঁজেছি, বিভিন্ন ফেসবুকের গ্রুপে জিজ্ঞেস করেছিলাম, সবাই বলেছিল অফ হয়ে গেছে। এই কয়েকদিন আগে আমি আবারও পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা সম্ভবত উম্মে ইয়াহিয়া, রাইট। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।
দেখতে পাচ্ছি দিনাজপুরের নাম লেখেননি, নাম না লিখলে আমার জন্য পড়াটা একটু মুশকিল হয়ে যায়, ভাই কিছু মনে করবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকেই বলছে যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, সৌদি আরব থেকে শুনছি, নাম লেখেননি আপনি। যশোর থেকে আজমির বলছেন আমাদের সঙ্গে আছেন, সুইজারল্যান্ড থেকে, কেমন আছেন রাসেল ভাই? ভালো আছি, সবসময় ভালোর দলে থাকি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, দেখতে পাচ্ছি আমাদের সাথে যশোর থেকে আজমির আছেন। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাদারীপুর থেকে নামটা লেখেননি, আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।